محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتلا انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي وَمَا كَانَ لِنَفْسٍ أَن تَمُوتَ إِلَّا بِإِذْنِ اللَّهِ كِتَابًا مُؤَجَّلًا وَمَنْ وسنجزي الشاكرين صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم محمد একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয় তার আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে মনে রেখো যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না মৃত্যুর সময় তো নির্ধারিত আছে যে ব্যক্তি দুনিয়াবী পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম শ্রোতবন্ধুরা অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন firsttoday.ir/bn ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/firsttodaybn ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1 ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn আমাদের ফেসবুক পেজ facebook.com/farstoday bangla রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ ফাইভ স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠান মালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি।
ইমাম জাওয়াদ আলাইহিসসালামের শাহাদত বার্ষিকী।
শ্রোতা ভাই বোনেরা, মুসলিম ইমাম হজরত জাওয়াদ আত-তাকি আলাইহিসসালামের শাহাদত শীর্ষক বিশেষ আলোচনা অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
ও আমি কাজী আব্দুর রশিদ।
আশা করছি এই আলোচনা আমাদের সবার জন্য কল্যাণ বয়ে আনবে।
জিলকদ মাসের শেষ দিন ইসলামের ইতিহাসের সবচেয়ে কম বয়স্ক মজলুম ইমাম হজরত জাওয়াদ আত-তাকি আলাইহিসসালামের শাহাদাত বার্ষিকী। 230 হিজরির এই দিনে তিনি শাহাদাত বরণ করেছিলেন। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আহলে বাইতের সদস্য ইমাম মুহাম্মদ বিন আলী আল জাওয়াদ এর জন্ম হয়েছিল 195 হিজড়িতে তথা 811 খ্রিস্টাব্দের 12 এপ্রিল পবিত্র মদিনায়। তাঁর মায়ের নাম ছিল সাবিকা। তিনি ছিলেন মহানবীর স্ত্রী উম্মুল মোমিনিন হজরত মারিয়া কিবতির বংশধর। পিতা ইমাম রেজা আলাইহিসালামের শাহাদাতের পর মাত্র 8 বছর বয়সে ইমামতের দায়িত্ব পান ইমাম জাওয়াদ আলাইহিসালাম। 17 বছর এই পদে দায়িত্ব পালনের পর মাত্র 25 বছর বয়সে শাহাদাত বরণ করেন। মজলুম ও দরিদ্রদের প্রতি ব্যাপক দানশীলতা ও দয়ার জন্য তিনি জাওয়াদ উপাধি পেয়েছিলেন। তাকি বা খোদাভীরু ছিল তাঁর আরেকটি উপাধি।
আহলে বাইতের অন্য ইমামগণের মতো ইমাম জাওয়াদ আলাইহিসসালামও ছিলেন উচ্চতর নৈতিক গুণ, জ্ঞান ও পরিপূর্ণতার অধিকারী। ইসলামের মূল শিক্ষা ও সংস্কৃতির পুনরুজ্জীবন এবং বিকাশ ছিল তাঁর মূল লক্ষ্য। সে যুগের সব ফেরকার মনীষী তাঁর প্রশংসা করেছেন, যেমন প্রখ্যাত সুন্নি চিন্তাবিদ কামালউদ্দিন শাফি ইমাম জাওয়াদ আলাইহিসসালাম সম্পর্কে বলেছেন, ইমাম জাওয়াদ আলাইহিসসালাম ছিলেন অত্যন্ত উঁচু মর্যাদা ও গুণের অধিকারী। মানুষের মুখে মুখে ফিরত তাঁর প্রশংসা। তাঁর উদারতা, প্রশস্ত দৃষ্টি ও সুমিষ্ট কথা সবাইকে আকৃষ্ট করত। যেই তাঁর কাছে আসত নিজের অজান্তেই এই মহামানবের অনুরাগী হয়ে পড়ত এবং তাঁর কাছ থেকে জ্ঞান অর্জন করত। মালিকি মাজহাবের ফকিহ ইবনে সাব্বাগ ইমাম জাওয়াদ সম্পর্কে লিখেছেন, সবার চেয়ে কম বয়স অথচ তাঁর মান মর্যাদা ছিল সবার উপরে। তাঁর জ্ঞান, প্রজ্ঞা ও দৃষ্টিভঙ্গি সংক্রান্ত বহু মূল্যবান অবদান এখনও টিকে আছে। স্বল্পভাষী হয়েও তিনি শত্রুর বক্তব্যকে অকাট্য যুক্তি দিয়ে ঠান্ডা মাথায় ও সুমিষ্ট ভাষায় খণ্ডন করে নিজ বক্তব্য প্রতিষ্ঠা করেছেন। সে সময়কার সব তর্কবাগিশ, আলংকারিক ও ভাষাবিদকে তিনি হার মানিয়েছেন।
রাজাবাদশাহদের জুলুম অত্যাচারের বিরুদ্ধে আহলে বাইতের ইমামদের সংগ্রামের মূল উদ্দেশ্য ছিল প্রকৃত ইসলাম ও এর শিক্ষাকে রক্ষা করা। আব্বাসীয় শাসক মামুন ও মুতাসিম ছিল ইমাম জাওয়াদ আলাইহিসসালামের যুগের দুই বাদশাহ। ইমাম পবিত্র মদিনা ছাড়াও হজের সময় মক্কায় গমন উপলক্ষে সেখানে ইসলামের ব্যাখ্যা তুলে ধরতেন এবং বক্তব্যের পাশাপাশি নিজ আচার আচরণের মাধ্যমে দিক নির্দেশনা দিতেন রাজনৈতিক ও সামাজিক বিষয়ে। শাসকদের জুলুমের বিরুদ্ধেও থাকতেন সোচ্চার। এইসব শাসক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ও সুন্নাতকে ত্যাগ করেছিল। ইমাম জাওয়াদ আলাইহি সালাম শাসক গোষ্ঠী ও তাদের দোসরদের প্রতিপালিত চিন্তাগত হামলা মোকাবেলা করে আহলে বাইতের আদর্শকে বিশ্ববাসীর কাছে তুলে ধরেছিলেন। ইমাম জাওয়াদ মাত্র 8 বছর বয়সে ইমামতের দায়িত্ব গ্রহণ করেন, ফলে অনেকেই এ বিষয়ে সন্দেহ করতেন। অথচ আল্লাহ মানুষকে কম বয়সেও পরিপূর্ণ বিবেক বুদ্ধির পর্যায়ে পৌঁছাতে পারেন। কুরআনের আয়াতে এরকম কিছু দৃষ্টান্ত আছে, যেমন শিশুকালে হযরত ইয়াহিয়ার নবুয়াত প্রাপ্তি, মায়ের কোলে নবজাতক ঈসা আলাইহিস সালামের কথা বলা ইত্যাদি।
ইমাম জাওয়াদ শৈশব কৈশোরেই ছিলেন জ্ঞানে গুণে ধৈর্য ও সহনশীলতায় ইবাদত বন্দেগীতে সচেতনতায় কথাবার্তায় শীর্ষস্থানীয় মহামানব। একবার হজের সময় বাগদাদ ও অন্যান্য শহরের 80 জন বিখ্যাত ফকিহ মদিনায় শিশু ইমাম জাওয়াদ আলাইহিসসালামের কাছে আসেন। তাঁরা ইমামকে বহু বিষয়ে জিজ্ঞেস করে অত্যন্ত যুক্তিযুক্ত ও সন্তোষজনক জবাব পেলেন, ফলে জাওয়াদ আলাইহিসসালামের ইমামতিত্বের ব্যাপারে তাদের সন্দেহ দূর হয়ে যায়। ইমাম জাওয়াদ বড় বড় পণ্ডিতদের সাথে জ্ঞানগত বিতর্কে অংশ নিয়ে তাদের হারিয়ে দিতেন। একদিন আব্বাসীয় বাদশাহ মামুন ইমাম জাওয়াদের জ্ঞানের গভীরতা পরীক্ষা করতে একটি মজলিসের আয়োজন করে। জ্ঞানী গুণীজনদের ওই মজলিসে নাম করা পণ্ডিত ইমামকে প্রশ্ন করেন, যে ব্যক্তি হজ পালনের জন্য এহরাম বেঁধেছে সে যদি কোনো প্রাণী স্বীকার করে তাহলে এর কী কাফফারা হবে? ইমাম জাওয়াদ আলাইহিসসালাম এই প্রশ্নটির উত্তর সংশ্লিষ্ট 22টি অবস্থায় কী হবে তার সুদীর্ঘ বর্ণনার মাধ্যমে জানিয়ে দেন। উত্তর পেয়ে সবাই হতবাক হয়ে যান এবং ইমামের অলৌকিক জ্ঞানের প্রশংসা করেন।
ইমাম জাওয়াদ আলাইহিসসালামের শতাধিক ছাত্র তাঁরই জীবনাদর্শ ও শিক্ষার আলোকে সুশিক্ষিত ও সমৃদ্ধ হয়েছেন। তারা সমকালে ছিলেন শ্রেষ্ঠ জ্ঞানী। ফিকাহ সহ জ্ঞানের বিভিন্ন শাখায় তাঁরা ব্যাপক অবদান রেখেছেন। ইমাম জাওয়াদ জ্ঞানের গুরুত্ব প্রসঙ্গে বলেছেন, ইহকালীন এবং পরকালীন সব বৈধ চাহিদা মেটাতে জ্ঞানের বাতিকে কাজে লাগাও। ইমাম জাওয়াদ মানুষের কুপ্রবৃত্তি দমনের উপর গুরুত্ব দিতেন। তিনি দুনিয়াকে পুণ্য অর্জনের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করলেও কখনোই দুনিয়ামুখী ছিলেন না। ইতিহাসে এসেছে তিনি তাঁর অর্জিত সম্পদ বহুবার মানুষের মাঝে বিলিয়ে দিয়েছেন। ইসলামী সভ্যতার পুনরুজ্জীবনে এমন মহান ইমামের আদর্শ অনুসরণ করা খুবই জরুরি।
ইমাম জাওয়াদ আলাইহিসসালামের জীবনের শেষ 2 বছরে আব্বাসীয় শাসক ছিল মুতাসিম। ইমামের বক্তব্য জনগণের মাঝে এক ধরনের জাগরণ সৃষ্টি করায় আতঙ্কিত মুতাসিম ইমামের বিরুদ্ধে শুরু করে নানা ষড়যন্ত্র, ফলে মাত্র 25 বছর বয়সে ইমাম জাওয়াদ শাহাদাত বরণ করেন। তাঁর শাহাদাত বার্ষিকীতে আবারও সবার প্রতি রইল আন্তরিক সমবেদনা। শ্রোতা ভাই বোনেরা, ইমাম জাওয়াদের একটি বাণী শুনিয়ে শেষ করব আজকের আলোচনা। তিনি বলেছেন, বাজে লোকের বন্ধুত্ব থেকে দূরে থাকো, কারণ তার বন্ধুত্ব হল তলোয়ারের মতো, যার বাহ্যিক দিকটা বেশ চকচকে আর কাজটি খুবই জঘন্য।
তো শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
إن هذا القرآن يهدي للتي هي أقوم
এই কোরআন সর্বশ্রেষ্ঠ পথ নির্দেশ করে এবং সৎকর্মপরায়ণ বিশ্বাসীদের সুসংবাদ দেয় যে তাদের জন্য রয়েছে মহাপুরস্কার।
কোরআনের আলো,
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে পবিত্র কোরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠানের আজকের আসর। শ্রোতাদের অনুরোধের এই আসরে আজ সূরা নিসার 58 ও 59 নম্বর আয়াতের অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা উপস্থাপন করা হবে। তো প্রথমেই দেখা যাক এই সূরার 58 নম্বর আয়াতে কি বলা হয়েছে।
ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নিআম্মা ইয়াইযুকুম বিহ।
অর্থাৎ আল্লাহ মালিকের কাছে আমানত ফিরিয়ে দিতে তোমাদের নির্দেশ দিচ্ছেন। তোমরা যখন মানুষের মধ্যে বিচার করবে তখন ন্যায় বিচার করো। অবশ্যই আল্লাহ তোমাদের উত্তম উপদেশ দান করেন, নিশ্চয়ই আল্লাহ শোনেন ও দেখেন।
কোনো কোনো মানুষ ধর্মকে ব্যক্তিগত ব্যাপার বলে মনে করেন, কিন্তু ঐশী ধর্মগুলো, বিশেষ করে ইসলাম ধর্ম, পবিত্র কোরআন ও মহানবীর শিক্ষাকে ব্যক্তি এবং সমাজ উভয়ের জন্যই সৌভাগ্যের মাধ্যম বলে মনে করে। ইসলাম ধর্ম ঈমান ও ধার্মিকতার শর্ত হিসেবে ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং আমানত রক্ষার কথা বলে। কোনো কোনো হাদিসে এসেছে, কোনো ব্যক্তি দীর্ঘ সময় ধরে সিজদা ও রুকু করছে কিনা তা লক্ষ্য করো না, বরং তাদের আমানতদারী এবং সত্যবাদিতার দিকে লক্ষ্য করো, কারণ আমানতের খেয়ানত করা কপটতা ও দ্বিমুখিতার লক্ষণ। আমানতের ব্যাপক অর্থ রয়েছে, যেমন সম্পদের আমানত, জ্ঞানের আমানত ও পারিবারিক আমানত, এমনকি সমাজের নেতৃত্ব আল্লাহর পক্ষ থেকে একটি আমানত। যোগ্য ও সৎ ব্যক্তির কাছে সমাজের নেতৃত্ব দেয়া হচ্ছে কিনা সে ব্যাপারে জনগণের পূর্ণ সচেতন থাকা উচিত, কারণ অযোগ্য লোকের নেতৃত্ব ও তার অত্যাচার অবিচার বহু সামাজিক সংকট সৃষ্টি করে। মানুষের কাছে তিন ধরনের আমানত রয়েছে। প্রথম আমানত হল মানুষের প্রতি খোদার আমানত, আল্লাহর বিধান মেনে চলা এবং তার বিধান অমান্য না করাই হল এই আমানত। দ্বিতীয় আমানত হল মানুষের পরস্পর আমানত, বিন্দুমাত্র কম না করে মালিকের কাছে এই আমানত ফিরিয়ে দেওয়া উচিত। তৃতীয় আমানত হল মানুষের নিজের কাছে রাখা আমানত, যেমন বয়স, শক্তি, আত্মিক ও শারীরিক ক্ষমতা, এসবই আমাদের কাছে রাখা আমানত। এমনকি আমরা নিজেরাই তো নিজেদের মালিক নই, বরং আমরা আমাদের দেহ ও মনের আমানতদার মাত্র। আমাদের প্রকৃত মালিককে তথা আল্লাহকে খুশি করার জন্য এসব আমানতকে সবচেয়ে ভালো পন্থায় ব্যবহার করতে হবে।
এই আয়াতের কয়েকটি শিক্ষণীয় দিক হল, প্রত্যেক আমানতের মালিক রয়েছে, প্রকৃত মালিকের কাছে আমানত ফিরিয়ে দেওয়া উচিত, রাষ্ট্র পরিচালনা ও বিচার করার মতো আমানত অযোগ্য লোকদের হাতে ছেড়ে দেওয়া ইমানের লক্ষণ নয়, আমানতের মালিক যদি কাফেরও হয় তাও তার কাছে ফিরিয়ে দিতে হবে। এবারে সূরা নিসার 59 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এই আয়াতে বলা হয়েছে,
فَإِن تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولِ إِن كُنتُمْ تُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ ذَلِكَ خَيْرٌ وَأَحْسَنُ تَأْوِيلًا।
অর্থাৎ, হে বিশ্বাসীগণ, যদি তোমরা আল্লাহ ও পরকালে বিশ্বাস করো, তবে তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রসুলের অনুগত হও। আর তোমাদের মধ্য থেকে ওই সব নেতৃবৃন্দের যারা আদেশ দেয় কোনো বিষয়ে তোমাদের মধ্যে মতভেদ ঘটলে, সে ব্যাপারে আল্লাহর কোরআন ও রাসুলের শরণাপন্ন হও, এটাই কল্যাণকর ও শ্রেষ্ঠ পরিণতি।
আগের আয়াতের ব্যাখ্যায় আমরা বলেছিলাম, যোগ্য ও সৎ মানুষের কাছে রাষ্ট্র পরিচালনা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার দায়িত্ব দেওয়া উচিত। এই আয়াতে মুমিনদের বলা হচ্ছে, আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করা ছাড়াও ন্যায়পরায়ণ শাসকদেরও আনুগত্য করতে হবে। আল্লাহ ও কেয়ামতের প্রতি বিশ্বাসের জন্য এটাও জরুরি। ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধে রওনা হওয়ার সময় আলী ইবনে আবু তালিব আলাইহিসাল্লামকে মদিনায় নিজের স্থলাভিষিক্ত করে যান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালি ওয়াসাল্লাম তাঁকে বলেন, হে আলী, তোমার সাথে আমার সম্পর্ক মুসার সাথে হারুনের সম্পর্কের মতো, যদিও আমার পরে কোনো নবী আসবে না। এই সময় ওই আয়াত নাজিল হয় এবং হযরত আলী আলাইহিসসালামের অনুসরণ করতে মুসলমানদের নির্দেশ দেয়া হয়। উলিল আমর বা নির্দেশদাতার নেতাকে চিহ্নিত করা এবং তার বৈশিষ্ট্য নিয়ে যাতে মতভেদ দেখা না দেয়, সেজন্য আয়াতের পরবর্তী অংশে আল্লাহ বলেছেন, আল্লাহর গ্রন্থ কোরআনে এবং রাসুলের হাদিসে যা এসেছে তার শরণাপন্ন হও, এটাই তোমাদের জন্য সবচেয়ে বড় বিচারক এবং এ দুয়ের অনুসরণের ফলাফলই সর্বোত্তম। এটা স্পষ্ট, মহানবী ও উলিল আমরের অনুসরণ করার অর্থ হল আল্লাহরই নির্দেশ মানা। তৌহিদ বা একত্ববাদের সাথে এর কোনো সংঘাত নেই, কারণ আল্লাহই মহানবী ও উলিল আমরের নির্দেশ মান্য করতে বলেছেন।
তাহলে এই আয়াতে আমরা যা শিখলাম তা হল, প্রথমত, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও উলিল আমরের নির্দেশ মেনে চলা একটি স্পষ্ট আইন। এই সার্বজনীন আইন কোনো শর্তযুক্ত নয়, আর এই আয়াত থেকে বোঝা যায় রাসুলে খোদা ও উলিল আমর নিষ্পাপ এবং ভুল ত্রুটি থেকে মুক্ত। দ্বিতীয়ত, ইসলামী সরকারকে মেনে নেওয়া সব মুসলমানেরই দায়িত্ব। ইসলামী রাষ্ট্রের ন্যায়পরায়ণ শাসকের আনুগত্য করা ও তাকে সাহায্য করাও প্রত্যেক মুসলমানের কর্তব্য। তৃতীয়ত, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি পদ বা বিভাগের দায়িত্বশীল ছিলেন। তিনি একদিকে আল্লাহর বিধান প্রচার করতেন এবং অন্যদিকে সমাজের চাহিদা অনুযায়ী রাষ্ট্রীয় বিধান প্রণয়ন করতেন। চতুর্থত, মুসলমানদের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে মতভেদ দূর করার সবচেয়ে ভালো পন্থা হল পবিত্র কোরআনের ও রাসুলের অনুসরণ করা। মুসলমানদের প্রত্যেক মাঝহাবই পবিত্র কোরআন ও রাসুলের সুন্নতকে গ্রহণযোগ্য বলে মনে করে। তো শ্রোতা বন্ধুরা, আজকের আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে। আগামী আসরে আবার আপনাদের সঙ্গ পাব এই কামনা করছি।
ইমাম জাওয়াদ আলাইহিসসালামের শাহাদাত বার্ষিকী। জিলকাদ মাসের শেষ দিন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আহলে বাইতের সদস্য হজরত ইমাম জাওয়াদ আলাইহিসসালামের শাহাদাত বার্ষিকী। 230 হিজরির এই দিনে ইমাম জাওয়াদ আলাইহিসসালাম শাহাদাত বরণ করেছিলেন। মজলুম ও দরিদ্রদের প্রতি ব্যাপক দানশীলতা ও দয়ার জন্য তিনি জাওয়াদ উপাধি পেয়েছিলেন। তাকি বা খোদা ফিরু ছিল তাঁর আরেকটি উপাধি। পিতা ইমাম রেজা আলাইহিসসালামের শাহাদাতের পর তিনি মাত্র 8 বছর বয়সে ইমামতের দায়িত্ব পান এবং 17 বছর এই পদে দায়িত্ব পালনের পর মাত্র 25 বছর বয়সে শাহাদাত বরণ করেন। তাঁর জন্ম হয়েছিল 195 হিজরিতে পবিত্র মদিনায়। আহলে বাইতের জন্য ইমামগণের মতো ইমাম জাওয়াদ আলাইহিসসালামও ছিলেন উচ্চতর নৈতিক গুণ, জ্ঞান ও পরিপূর্ণতার অধিকারী। ইসলামের মূল শিক্ষা ও সংস্কৃতির পুনরুজ্জীবন এবং বিকাশ ছিল তাঁর তৎপরতার মূল লক্ষ্য বা কেন্দ্রবিন্দু। সে যুগের সব মাজহাবের জ্ঞানী গুণীরা ইমাম জাওয়াদ আলাইহিসসালামের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। এই মহান ইমামের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পবিত্র আহলে বাইতের শানে পেশ করছি অসংখ্য দরুদ ও সালাম এবং সবাইকে জানাচ্ছি গভীর শোক ও সমবেদনা। এ সংক্রান্ত আলোচনায় আপনাদের সঙ্গে রয়েছে আমি নাসির মাহমুদ
ও আমি গাজী আব্দুর রশিদ। সমসাময়িক যুগের প্রখ্যাত সুন্নি চিন্তাবিদ কামালউদ্দিন শাফেঈ ইমাম জাওয়াদ আলাইহিসসালাম সম্পর্কে বলেছেন, মোহাম্মদ বিন আলী তথা ইমাম জাওয়াদ আলাইহিসসালাম ছিলেন অত্যন্ত উঁচু মর্যাদা ও গুণের অধিকারী। মানুষের মুখে মুখে ফিরত তাঁর প্রশংসা। তাঁর উদারতা, প্রশস্ত দৃষ্টি ও সুমিষ্ট কথা সবাইকে আকৃষ্ট করত। যেই তাঁর কাছে আসত নিজের অজান্তেই এই মহামানবের অনুরাগী হয়ে পড়ত এবং তাঁর কাছ থেকে জ্ঞান অর্জন করত। রাজা বাদশাদের জুলুম অত্যাচারের বিরুদ্ধে আহলে বাইতের ইমামগণের সংগ্রামের মূল উদ্দেশ্য ছিল প্রকৃত ইসলাম ও এর শিক্ষাকে রক্ষা করা। আব্বাসীয় শাসক মামুন ও মুতাসিম ছিল ইমাম জাওয়াদ আলাইহিসসালামের যুগের দুই বাদশাহ। ইমাম পবিত্র মদিনা ছাড়াও হজের সময় মক্কায় গমন উপলক্ষে সেখানে ইসলামের ব্যাখ্যা তুলে ধরতেন এবং বক্তব্যের পাশাপাশি নিজ আচার আচরণের মাধ্যমে দিক নির্দেশনা দিতেন রাজনৈতিক ও সামাজিক বিষয়ে। শাসকদের জুলুমের বিরুদ্ধেও থাকতেন সোচ্চার। এইসব শাসক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ও সুন্নাতকে ত্যাগ করেছিল। ইমাম জাওয়াদ আলাইহিসসালাম শাসক গোষ্ঠী ও তাদের দোসরদের প্রতিপালিত সাংস্কৃতিক বা চিন্তাগত হামলা মোকাবেলা করে আহলে বাইতের আদর্শকে বিশ্ববাসীর কাছে তুলে ধরেছিলেন।
Thank you.
ইমাম জাওয়াদ আলাইহিসসালাম মানুষের কুপ্রবৃত্তিকে দমন করার উপর গুরুত্ব দিতেন। তিনি এ প্রসঙ্গে বলেছেন, কুপ্রবৃত্তির বাহনে যে আসীন হয়েছে ও খেয়ালিপনার চাবুক ব্যবহার করছে, সে কখনো অধপতন থেকে মুক্ত হবে না। কুপ্রবৃত্তির অনুসরণের ফলে যে ক্ষতি তা কখনো পূরণ হয় না বলে ইমাম জাওয়াদ আলাইহিসসালাম মনে করতেন। এক ব্যক্তি ইমামের কাছে উপদেশ চাইলে তিনি তাকে বলেন, উপদেশ কি মেনে চলবে? সে বলল, জি। তখন ইমাম বললেন, ধৈর্যকে বালিশ বানাও তথা নির্ভরতার মাধ্যম করো, দারিদ্রের পথ বেছে নাও ও কাম লিপসাকে বর্জন করো এবং রিপু কামনার বিরুদ্ধাচরণ করো। জেনে রাখো যে আল্লাহ সবসময় তোমাকে দেখছেন, এরপর দেখো কেমন থাকো।
আল্লাহর উপর ভরসা করা ইমাম জাওয়াদ আলাইহিসালামের অন্যতম বড় উপদেশ। এ প্রসঙ্গে ইমাম জাওয়াদ আলাইহিসালাম বলেছেন, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহই তার কাজকর্মকে সফল করে তোলেন এবং আল্লাহর উপর ভরসা সব ধরনের মন্দ ও অনিষ্টতা থেকে নিরাপদ থাকার মাধ্যম।
ইমাম জাওয়াদ আলাইহিসসালাম মাত্র 8 বছর বয়সে ইমামতির দায়িত্ব গ্রহণ করেন। এত অল্প বয়সে তাঁর ইমামতির বিষয়টি ছিল যথেষ্ট বিস্ময়কর, ফলে অনেকেই এ বিষয়ে সন্দেহ করতেন। অথচ আল্লাহর তো এই শক্তি আছে যে তিনি মানুষকে তার বয়সের স্বল্পতা সত্ত্বেও পরিপূর্ণ বিবেক বুদ্ধির পর্যায়ে পৌঁছাতে পারেন। কোরআনের আয়াতের ভিত্তিতে পূর্ববর্তী উম্মতদের মধ্যেও এরকম উদাহরণ বহু আছে। যেমন শিশুকালে হজরত ইয়াহিয়া আলাইহিসসালামের নবুয়ত প্রাপ্তি, মায়ের কোলে নবজাতক ঈসা আলাইহিসসালামের কথা বলা ইত্যাদি আল্লাহর সর্বশক্তিমান ক্ষমতারই নিদর্শন। ইমাম জাওয়াদ আলাইহিসসালাম শৈশব কৈশোরেই ছিলেন জ্ঞানে গুণে ধৈর্য ও সহনশীলতায় ইবাদত বান্দেগিতে সচেতনতায় কথাবার্তায় শীর্ষস্থানীয় মহামানব। একবার হজের সময়ে বাগদাদ এবং অন্যান্য শহরের বিখ্যাত ফকিহদের মধ্য থেকে 80 জন মদিনায় ইমাম জাওয়াদ আলাইহিসসালামের কাছে গিয়েছিলেন। তাঁরা ইমামকে বহু বিষয়ে জিজ্ঞেস করে অত্যন্ত যুক্তিযুক্ত ও সন্তোষজনক জবাব পেলেন। ফলে জাওয়াদ আলাইহিসসালামের ইমামতিত্বের ব্যাপারে তাদের মনে যেসব সন্দেহ ছিল তা দূর হয়ে যায়।
ইমাম জাওয়াদ আলাইহিসসালাম বড় বড় পণ্ডিতদের সাথে এমন এমন তর্ক বাহাসে অংশ নিতেন যা ছিল রীতিমতো বিস্ময়কর। একদিন আব্বাসীয় খলিফা মামুন ইমাম জাওয়াদ আলাইহিসসালামের জ্ঞানের গভীরতা পরীক্ষা করার জন্য একটি মজলিসের আয়োজন করে। সেখানে তৎকালীন জ্ঞানী গুণীজনদেরকে আমন্ত্রণ জানানো হয়। ওই মজলিসে তৎকালীন নাম করা পণ্ডিত ইয়াহিয়া ইবনে আকসাম ইমামকে একটি প্রশ্ন করেন। প্রশ্নটি ছিল এই, যে ব্যক্তি হজ পালনের জন্য এহরাম বেঁধেছে সে যদি কোনো প্রাণী শিকার করে তাহলে এর কি বিধান হবে? ইমাম জাওয়াদ আলাইহিসসালাম এই প্রশ্নটিকে বিভিন্ন ভাগে ভাগ করে মূল প্রশ্নের সাথে সংশ্লিষ্ট 22টি দিক তুলে ধরে উত্তরের উপসংহার টানেন। উত্তর পেয়ে উপস্থিত জ্ঞানীজনেরা অভিভূত হয়ে যান এবং ইমামের জ্ঞানগত অলৌকিক ক্ষমতার প্রশংসা করেন।
ইমাম তাকি আলাইহিসসালামের জীবনের শেষ 2 বছরে আব্বাসীয় শাসক ছিল মুতাসিম। মুতাসিম জনগণের মাঝে ইমামের জনপ্রিয়তায়
উৎকণ্ঠিত হয়ে পড়ে। বিশেষ করে ইমামের বক্তব্যে জনগণের মাঝে জাগরণ সৃষ্টি হয়, যার ফলে মুতাসিমের ভেতর ঈর্ষার আগুন জ্বলতে থাকে। তাই ইমামের বিরুদ্ধে শুরু করে বিচিত্র ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের ফলেই মাত্র 25 বছর বয়সে ইমাম জাওয়াদ আলাইহিসসালাম শাহাদাত বরণ করেন। তাঁর শাহাদাত বার্ষিকীতে তাই আবারও আপনাদের প্রতি রইল আন্তরিক সমবেদনা। ইমামের একটি বাণী উচ্চারণ করে শেষ করব আজকের এই আলোচনা। বাজে লোকের বন্ধুত্ব থেকে দূরে থাকো, কারণ তার বন্ধুত্ব হল তলোয়ারের মতো, যার বাহ্যিক দিকটা বেশ চকচকে আর কাজটি খুবই জঘন্য। তো শ্রোতা বন্ধুরা, ইমাম জাওয়াদ আলাইহিসসালামের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিশেষ আলোচনাটি শুনলেন।
এতক্ষণ আমাদের সাথে থাকার জন্যে অনেক অনেক ধন্যবাদ। আবারও সবার প্রতি রইল শোক ও সমবেদনা।
এই কোরআন সর্বশ্রেষ্ঠ পথ নির্দেশ করে এবং সৎকর্মপরায়ণ বিশ্বাসীদের সুসংবাদ দেয় যে তাদের জন্য রয়েছে মহাপুরস্কার।
কোরআনের আলো।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পবিত্র কোরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠানের আজকের আসর। অনুরোধের এই আসরে আজ সূরা নিসার 60-63 আয়াতের অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা উপস্থাপন করা হবে। তো দেখা যাক এই সূরার 60 আয়াতে কি বলা হয়েছে।
আলম তারা ইলাল লাযীনা ইয়াযউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়ামা উনজিলা মিন ক্বাবলিকা ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা الطَّاغُوتِ وَقَدْ أُمِرُوا أَنْ يَكْفُرُوا بِهِ وَيُرِيدُ الشَّيْطَانُ أَنْ يُضِلَّهُمْ ضَلَالًا بَعِيدًا।
অর্থাৎ আপনি কি তাদের লক্ষ্য করেননি যারা দাবি করে যে আপনার উপর ও আপনার আগে যে সব ধর্মীয় গ্রন্থ নাজিল হয়েছে তাতে তারা বিশ্বাস করে, অথচ তারা ক্ষুধাদ্রোহী জালেম শাসক মূর্তি বা শয়তানের কাছে বিচার প্রার্থী হয়। যদিও এদেরকে প্রত্যাখ্যান করতে তাদের নির্দেশ দেওয়া হয়েছে, শয়তান তাদেরকে ভীষণভাবে পথভ্রষ্ট করতে চায়।
সূরা নিসার 59 আয়াতে মুসলমানদের মধ্যে যে কোনো বিরোধ মীমাংসার জন্য পবিত্র কোরআনে ও রাসুলের শরণাপন্ন হতে বলা হয়েছে। আর এই আয়াতে আল্লাহ অসৎ ব্যক্তি ও জালেম শাসকদের কাছে বিচার প্রার্থী হতে নিষেধ করেছেন এবং একে পথভ্রষ্টতা বলে উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে ইতিহাসের বর্ণনায় এসেছে, মদিনায় কোনো এক ইহুদি ও এক মুসলমানের মধ্যে কোনো এক ব্যাপারে বিরোধ দেখা দিলে ওই ইহুদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালি ওয়াসাল্লামের বিশ্বস্ততা এবং আমানতদারির জন্য তাকে বিচারক করার পরামর্শ দেয়। কিন্তু মুসলমান ব্যক্তিটি তার অবৈধ স্বার্থ পূরণের জন্য এক ইহুদি পণ্ডিতকে বিচারক মানার দাবি জানায়, কারণ ওই মুসলমান লোকটি জানত ইহুদি পণ্ডিতকে ঘুষ দিয়ে বিচারের রায় তার পক্ষে আনা সম্ভব। এই আয়াতে এ ধরনের জঘন্য মনোভাবের নিন্দা করা হয়েছে।
এবারে সূরা নিসার 61 নম্বর আয়াত নিয়ে আলোচনা করা যাক। এই আয়াতে বলা হয়েছে,
وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا।
অর্থাৎ যখন তাদের বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তার দিকে এবং রসুলের দিকে এসো, তখন আপনি মোনাফিকদের দেখবেন তারা আপনার আহ্বান মেনে নিতে সম্পূর্ণ বিমুখ।
এই আয়াতে বিধর্মীদেরকে বিচারক হিসেবে মেনে নেয়াকে কপটতা বা মোনাফেকের লক্ষণ বলে উল্লেখ করা হয়েছে। একই সাথে এটাও বলা হয়েছে মোনাফেকরাই আল্লাহর কিতাব ও মহানবীর আদর্শ বা সুন্নাত থেকে দূরে সরে যায় এবং কাফেরদের মতামতই তাদের কাছে ভালো লাগে। আসলে এইসব লোকেরা নিজেরাও আল্লাহর বিধান থেকে দূরে থাকে এবং অন্যদেরকেও আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে পথভ্রষ্ট করে। কেউ যেন তাদের বিরোধিতা করতে না পারে সেজন্যই তারা অন্যদেরকেও পথভ্রষ্ট বা বিভ্রান্ত করার কাজে ব্যস্ত থাকে।
এই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল, প্রথমত, মানুষকে আল্লাহর দিকে ডাকা আমাদের সবারই কর্তব্য। এমনকি বহু মানুষ এই আহ্বান গ্রহণ করবে না বা আল্লাহর নির্দেশ মান্য করবে না, এটা জানা সত্ত্বেও আমাদেরকে এই দায়িত্ব পালন করতে হবে। দ্বিতীয়ত, সত্য ধর্মের আহ্বান উপেক্ষা করা বা প্রকৃত ইসলামী নেতৃত্বের বিরোধিতা করা মুনাফিকদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। এবারে সূরা নিসার 62 ও 63 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এই দুই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন,
فَكَيْفَ إِذَا أَصَابَتْهُمْ مُصِيبَةٌ بِمَا قَدَّمَتْ أَيْدِيهِمْ ثُمَّ جَاءُوكَ يَحْلِفُونَ بِاللَّهِ إِنْ أَرَدْنَا إِلَّا إِحْسَانًا وَتَوْفِيقًا।
অর্থাৎ তাদের কাজকর্মের জন্য যখন কোনো বিপদ তাদের উপর নেমে আসবে তখন তাদের কি অবস্থা হবে? এরপর তারা আল্লাহর নামে শপথ করে আপনার কাছে এসে খোদাদ্রোহীদের কাছে বিচার প্রার্থী হবার ব্যাপারে বলবে, আমরা কল্যাণ ও সম্প্রীতি ছাড়া কিছুই কামনা করিনি, অর্থাৎ আমরা দুপক্ষের মধ্যে সমঝোতা সৃষ্টির চেষ্টা করেছি, কিন্তু তাদের অন্তরে যা আছে আল্লাহ তা জানেন। তাই হে নবী, আপনি তাদের শাস্তি দেওয়ার বিষয়টি উপেক্ষা করুন, তাদের উপদেশ দিন এবং তাদের কাজের পরিণতির কথা স্পষ্টভাবে বলে দিন।
আগের আয়াতে আল্লাহ এবং রাসুলের পরিবর্তে বিধর্মী ও খোদাদ্রোহীদের কাছে বিচার প্রার্থী মুনাফিকদের কথা উল্লেখের পর এই আয়াতে তাদেরকে দৈহিক শাস্তি দেওয়ার পরিবর্তে উপদেশ দিতে এবং তাদের মন্দ কাজের পরিণতি সম্পর্কে সাবধান করতে বলা হয়েছে। আল্লাহই তাদেরকে শাস্তি দেওয়ার বিষয়টি দেখবেন বলে উল্লেখ করা হয়েছে। মুনাফিকরা যুক্তি দেখাত যে কোনো বিরোধ নিষ্পত্তির জন্য মহানবীর কাছে যাওয়া হলে তিনি নিশ্চয়ই দুপক্ষের কোনো এক পক্ষকে দোষী সাব্যস্ত করবেন, আর এতে ওই পক্ষ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালি ওয়াসাল্লামের প্রতি অসন্তুষ্ট হবে। এটা নাকি মহানবীর সম্মানের জন্য শোভনীয় নয়। তাই মুনাফিকরা বলতো, আমরা মহানবীর জনপ্রিয়তা রক্ষার স্বার্থেই বিচার কাজের জন্য তাঁর কাছে যাইনি। এটা স্পষ্ট যে এ ধরনের অজুহাত দায়িত্ব থেকে পলায়ন ছাড়া আর কিছু নয়। মহানবীর মর্যাদা যদি এভাবেই রক্ষার দরকার হতো তাহলে আল্লাহই তার নির্দেশ দিতেন, কারণ তিনি বেশি বোঝেন ও জানেন।
এই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল, প্রথমত, ব্যক্তি ও সমাজের অধিকাংশ সমস্যা মানুষেরই কাজের ফল। মানুষ এইসব সমস্যার কারণ সম্পর্কে হয় অজ্ঞ অথবা এইসব সমস্যার কারণ জানার চেষ্টাও করে না। দ্বিতীয়ত, অজুহাত দেখানো মোনাফেকদের কাজ। মোনাফিকরা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের অবস্থান বা সম্মান রক্ষার অজুহাত দেখিয়ে মহানবীকে দুর্বল করার চেষ্টা চালিয়েছিল। তৃতীয়ত, মিথ্যাবাদী ও মোনাফিকরা নিজেদের অসৎ উদ্দেশ্য বা তৎপরতা ধামা চাপা দেওয়ার জন্যই কসম খেয়ে থাকে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের হাতে আজ আর সময় নেই, তাই এখানেই শেষ করতে হচ্ছে। ফি আমানিল্লাহ।
শ্রোতা বন্ধুরা, চলতি রাজনৈতিক ঘটনাবলী সহ বিভিন্ন বিষয়ের উপর বিশ্লেষণ ধর্মী সাপ্তাহিক অনুষ্ঠান দর্পণে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশনায় আছি আমি সোহেল আহমেদ
এবং আমি আক্তার জাহান।
এর আগে বেশ কয়েকটি পর্বে আমরা মানবাধিকার বিষয়ে পাশ্চাত্যের দ্বিমুখী আচরণ সম্পর্কে কথা বলেছি। আজও আমরা এ সংক্রান্ত আলোচনা অব্যাহত রাখব। আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
গত 10 বছরের বেশি সময় ধরে বিভিন্ন আলোচনা সভায় মানবাধিকার ইস্যুতে ইরানের বিরুদ্ধে বিষোদ্গার গাওয়া হচ্ছে। পাশ্চাত্যের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে একতরফা বক্তব্য ও নানা অভিযোগ এমনভাবে উত্থাপন করা হচ্ছে যা থেকে বোঝা যায় বিশেষ লক্ষ্য নিয়ে তারা বিষোদ্গার করছে। তবে এ আচরণের মাধ্যমে তারা মানবাধিকার পরিস্থিতির কখনোই উন্নয়ন ঘটাতে পারবে না। আমেরিকা ও ইউরোপের কয়েকটি দেশ মানবাধিকার ইস্যুকে রাজনৈতিক স্বার্থ সিদ্ধির হাতিয়ার হিসেবে ব্যবহার করার কারণে বিশ্বজুড়ে মানবাধিকার রক্ষার জন্য সত্যিকারের কাজ করা কঠিন হয়ে পড়েছে। ইরানের আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষক মীর কাসেম মোমিনি বলেছেন, মানবাধিকার বিষয়টি আমেরিকা ও ইউরোপের রাজনৈতিক লক্ষ্য পূরণের হাতিয়ারে পরিণত হয়েছে। তিনি বলেন, সৌদি আরবের মতো দেশগুলোতে আমরা কখনোই নাগরিক স্বাধীনতা ও মানবাধিকারের নীতিমালা মেনে চলতে দেখিনি, কিন্তু এ দেশটি আবার ইউরোপ ও আমেরিকার প্রধান কৌশলগত মিত্র। অথচ মানবাধিকারের দাবিদার পাশ্চাত্যের এ দেশগুলো একই ইস্যুতে ইরানের বিরুদ্ধে সোচ্চার।
গত 7 বছর ধরে ইয়েমেনে যে মানবিক বিপর্যয় সৃষ্টি করা হয়েছে তা মানবাধিকার বিষয়ে পাশ্চাত্যের দ্বিমুখী নীতির আরেকটি বড় দৃষ্টান্ত। পাশ্চাত্য ইয়েমেনের সাধারণ মানুষের উপর সৌদি আরবের বিমান হামলার বিরুদ্ধে কোনো কথা তো বলছেই না, বরং তারা আগ্রাসী দেশটির কাছে কোটি কোটি টাকার অস্ত্র বিক্রি করছে এবং হামলা অব্যাহত রাখতে উৎসাহ দিচ্ছে। খোদ আমেরিকায় বর্ণবাদী আচরণের বিরুদ্ধে যারা আন্দোলন করছেন তাদের উপরও নিরাপত্তা বাহিনীর ভয়াবহ জুলুম নির্যাতন চালানোর ঘটনা ঘটেছে। অন্যদিকে ইউরোপেও অভিবাসী ব্যক্তিদের প্রাথমিক মানবাধিকার লঙ্ঘন সহ অন্যান্য বহু অধিকার থেকে বঞ্চিত করা, উগ্রপন্থীদের তৎপরতা বৃদ্ধি ও জাতিগত সংখ্যালঘু বিশেষ করে মুসলমানদের সাথে বর্ণবাদী আচরণের ঘটনা ঘটছে, যা পাশ্চাত্যে মানবাধিকার লঙ্ঘনের প্রকৃষ্ট উদাহরণ। এমনকি পাশ্চাত্যের সরকারগুলো বিশ্বের বিভিন্ন অঞ্চলে তাদের অনুগত স্বৈরশাসকদেরকে বিভিন্ন পদক প্রদান ও পুরস্কারে ভূষিত করছে যাতে তারা জনগণের আন্দোলন দমনে আরও বেশি সক্রিয় ভূমিকা পালন করে।
একদিকে ইসরায়েল ফিলিস্তিনি শিশুদের হত্যা করছে, অন্যদিকে সৌদি আরব ইয়েমেনে গণহত্যা চালিয়ে যাচ্ছে। এসব অপরাধ যজ্ঞে আমেরিকা সহ ইউরোপের অস্ত্র ব্যবহৃত হচ্ছে। ইসরায়েল ও সৌদি আরবের ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নের নমনীয় অবস্থান নিঃসন্দেহে অগঠনমূলক এবং ধ্বংসাত্মক। আজকের আমেরিকা ও তার ইউরোপীয় মিত্ররা এমন সময় মানবাধিকার ও মানবীয় মূল্যবোধ রক্ষার কথা বলছে যখন তারাই আবার ইয়েমেন, ইরাক ও সিরিয়ার সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে অস্ত্র ও অর্থ দিয়ে সহায়তা করছে। মানবাধিকারের ব্যাপারে পাশ্চাত্যের এই দ্বিমুখী নীতির কারণে আগ্রাসী ও শিশু হত্যাকারী জালিম সরকারগুলো আরও উৎসাহিত হচ্ছে এবং পরোক্ষভাবে তাদের অপরাধ যজ্ঞের স্বীকৃতি দেয়া হচ্ছে। পাশ্চাত্যের ওই দেশগুলো শুধুমাত্র নিজেদের আর্থিক ফায়দা হাসিলের জন্য আগ্রাসী সরকারগুলোর কাছে অস্ত্র বিক্রি করছে, অথচ এর ফলে হাজার হাজার মানুষ নিহত হচ্ছে এবং নারী ও শিশু সহ লাখ লাখ মানুষ শরণার্থীতে পরিণত হচ্ছে।
এ ব্যাপারে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ ইলোজমা খামেনি সম্প্রতি বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তি দিবস উপলক্ষে দেয়া এক ভাষণে সত্য ঘটনা আড়াল করা বা বিকৃতভাবে তুলে ধরাকে শত্রুদের নরম যুদ্ধের অন্যতম কৌশল হিসেবে উল্লেখ করেছেন। পাশ্চাত্যের মিথ্যাচারের কয়েকটি উদাহরণ টেনে তিনি বলেছেন, গত 7 বছর ধরে মার্কিন সরকারের সমর্থন ও সবুজ সংকেতে ইয়েমেনের মজলুম জনগণের উপর বোমাবর্ষণ এবং খাদ্য ও ওষুধ সহ অন্যান্য জরুরি পণ্যের উপর কঠোর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে সৌদি আরব। অথচ পাশ্চাত্য সহ আন্তর্জাতিক সমাজ এ ব্যাপারে টু শব্দটিও করছে না, কিন্তু যখনই ইয়েমেনের প্রতিরোধকামী জনগণ নিজেদের তৈরি অস্ত্র দিয়ে শত্রুর উপর পাল্টা হামলা চালায়, তখনই জাতিসংঘ সহ পাশ্চাত্যের দেশগুলো সমালোচনা ও নিন্দার ঝড় বইয়ে দেয়। জাতিসংঘের এই আচরণ মার্কিন পদক্ষেপের চাইতেও ন্যাক্কারজনক।
ইরানের সর্বোচ্চ নেতা পাশ্চাত্যে বিশ্বের সবচেয়ে বড় পরমাণু অস্ত্রের ভাণ্ডার গড়ে তোলা, জাপানে মার্কিন পরমাণু বোমা হামলায় 2,20,000 মানুষ নিহত হওয়া, উগ্র জঙ্গি গোষ্ঠীগুলোকে মার্কিন অস্ত্র ও অর্থ সহায়তা প্রদানের কথা উল্লেখ করে বলেছেন, তারা আবার সন্ত্রাসবাদ দমনের স্লোগান দিচ্ছে। বাস্তবতা হচ্ছে বিশ্বে মানবাধিকার লঙ্ঘন, বিশেষ করে ফিলিস্তিনি শিশুদের অধিকার হরণের বিরুদ্ধে আন্তর্জাতিক সমাজের নিরবতা মানবাধিকার ইস্যুতে পাশ্চাত্যের দ্বিমুখী নীতির আর একটি বড় দৃষ্টান্ত। বছরের পর বছর ধরে ফিলিস্তিনের গাজার উপর ইসরায়েলি অবরোধ চলছে, যা কিনা সকল আন্তর্জাতিক আইন কানুনের লঙ্ঘন। অধিকৃত ফিলিস্তিনে ইসরায়েলি অপরাধ যজ্ঞের বিরুদ্ধে আন্তর্জাতিক সমাজ, বিশেষ করে পাশ্চাত্য কোনো পদক্ষেপ না নেয়ায় ইসরায়েল আরও বেপরোয়া হয়ে উঠেছে। অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠার শুরু থেকে ইসরায়েল হত্যাযজ্ঞ চালিয়ে আসছে, বিশেষ করে ইসরায়েল বিশ্বে শিশু হত্যাকারী হিসেবে চিহ্নিত হয়ে আছে।
1967 থেকে 2020 সাল পর্যন্ত সময়ে ইসরায়েল 18 বছরের কম বয়সী 50,000-এর বেশি শিশু কিশোরকে হত্যা করেছে। এছাড়া এখনও শত শত ফিলিস্তিনি শিশু ইসরায়েলের বিভিন্ন জেলখানায় অনেক বছর ধরে বন্দী জীবন কাটাচ্ছে। বিশ্বের ব্যাপার হচ্ছে পাশ্চাত্যের মানবাধিকার সংগঠন ও আন্তর্জাতিক সংস্থাগুলোকে ফিলিস্তিন, আফগানিস্তান ও ইয়েমেনে শিশু হত্যার বিরুদ্ধে কখনোই সোচ্চার হতে দেখা যায়নি। এর প্রধান কারণ হচ্ছে মানবাধিকার বিষয়ে এসব দেশের সরকারের দ্বিমুখী আচরণ। ইরানের সর্বোচ্চ নেতা যেমনটি বলেছেন, যারা মানবাধিকার লঙ্ঘন করছে কিংবা চেয়ে চেয়ে দেখছে তারা মানবাধিকারের সমর্থক হতে পারে না, সে কারণে তারা সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে এমন আশা করাটাও ভুল, কেননা তারাই সন্ত্রাসবাদের মূল উৎস বা উস্কানিদাতা।
শ্রোতা বন্ধুরা, মানবাধিকার বিষয়ে পাশ্চাত্যের দ্বিমুখী আচরণ সম্পর্কিত আলোচনায় অংশ নেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আগামী অনুষ্ঠানে আমরা এ বিষয়ে আরো কথা বলব, আশা করি তখনও আপনাদের সঙ্গ পাব। Thank you.
Թեհրանն է խոսում։ Իրանի Իսլամական Հանրապետության հայերեն ռադիոժամն եք լսում։ Իրանի Իսլամական Հանրապետության հայերեն ռադիոժամի ամենօրյա ներքին հաղորդումները եթեր են հրարցակվում 3 նվագով ըստ հետևյալ կարգի. Առավոտյան Թեհրանի ժամակով ժամը 6:50-ից մինչև 7:50 րոպեի ընթացքում, հետ կեսօրին ժամը 12:50-ից մինչև 13:20 րոպեի ընթացքում և երեկոյան ժամը 18:50-ից մինչև 20:50 րոպեի ընթացքում. Radio Jami Pars Today.ir/hy